বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 2 এপ্রিল 19 চৈত্র এবং ফার্সি 14 ফারভার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11630 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসে ইহুদিবাদীদের ভূমিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে উপজেলা পরিষদ আইনের 33 ধারা অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদাপ্রেমের অনন্য উৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় IRGC-র আরেক কর্মকর্তা শহীদ, ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিল ইসলামী ইরান। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ, সাক্ষাৎকারে মার্কিন সেনাপ্রধানের মন্তব্য। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে, তবে এর প্রয়োজনীয়তা রয়েছে, বাংলাদেশের আইনমন্ত্রীর দাবি। এবং পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র দ্বিতীয় কর্মকর্তা শহীদ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে ক্ষেপণাস্ত্র হামলায় দুই সামরিক উপদেষ্টা হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে তেল আবিবকে। IRGC এক বিবৃতির মাধ্যমে দুই সেনা কর্মকর্তা হত্যার প্রতিশোধের অঙ্গীকার করেছে। IRGC বলেছে ভুয়া এবং অপরাধী ইহুদিবাদী সরকার এই ঘৃণ্য অপরাধের জন্য নিঃসন্দেহে প্রতিশোধের মুখে পড়বে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শুক্রবার এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলিদের অপরাধযোগ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা সিরিয়ার সার্বভৌমত্ব নিয়মিতভাবে লঙ্ঘন করার সাহস পাচ্ছে। ইসরায়েল টানা 3 রাত সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে দামেস্কের হামলায় IRGC-র দুই কর্মকর্তা শহীদ হন। এদিকে ইহুদিবাদী ইসরায়েল আবারও গতরাতে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সেনারা হামলা চালায় এবং এতে সিরিয়ার অন্তত 5 সেনা আহত হয়েছেন। এই নিয়ে ইহুদিবাদী ইসরায়েল টানা 3 রাত সিরিয়ার ওপর আগ্রাসন চালাল। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে শনিবার দিন
গতরাতে ইহুদিবাদী সেনারা লেবাননের উত্তর পশ্চিমাঞ্চল থেকে হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এসব ক্ষেপণাস্ত্র প্রাদেশিক রাজধানী শহরসহ আরও কয়েকটি এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে 5 সেনা আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়েছে। এর আগে শুক্রবারের হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সামরিক উপদেষ্টা শহীদ হন। মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লক্ষ্য অর্জন করার সম্ভাবনা খুবই ক্ষীণ। মার্কিন গণমাধ্যম ডিফেন্স ওয়ানকে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল মিলি এই মন্তব্য করেন। মার্কিন সেনাপ্রধান বলেন, ইউক্রেন তার ভূখণ্ড থেকে রাশিয়ার সমস্ত সেনা তাড়িয়ে দেওয়ার যে লক্ষ্য ঠিক করেছে তা এই বছরে অর্জন করার সম্ভাবনা তিনি দেখছেন না। আসন্ন বসন্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে কিয়েভ ঘোষণা করার পর জেনারেল মার্ক মিলি এই মন্তব্য করলেন। তিনি বলেন, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করার জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র নেই। জেনারেল মার্ক মিলি বলেন, তিনি বিশ্বাস করেন না যে ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদেরকে ইউক্রেনের মস্কো প্রভাবিত পূর্বাঞ্চল থেকে বের করে দিতে সক্ষম হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, অধিকৃত অঞ্চল থেকে প্রতিটি রুশ সেনাকে বহিষ্কার করা হবে। এই বক্তব্যের জবাবে মার্ক মিলি বলেন, এটি হবে অত্যন্ত কঠিন একটি কাজ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে, প্রয়োজনে এই আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। একথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক, তবে এ আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি দাবি করেন। আরও বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে, প্রয়োজনে এ আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। তবে এ আইনের প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনার শেষে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, মামলা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে হয়নি, এ মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে। এদিকে ভারত জোটনা লেখায় প্রথম আলোর সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী। অপপ্রচার চালানোও এক ধরনের অপরাধ, এজন্য মামলাও হতে পারে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, সাংবাদিকদের প্রতিষ্ঠানে, অন্যান্য জায়গায় টেলিফোন করা হয়েছে, দেন দরবার করে বলা হয়েছে বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ে লেখার কারণে একজন সাংবাদিককে, তাদের সাংবাদিককে অর্থাৎ শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে বা পরে যখনই হোক, সেই নির্বাচনে বিএনপির ভরাডুবি অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের 6 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সকালে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন মতিউর রহমান। তার পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়। বেলা 3টার দিকে প্রথম আলোর সম্পাদকের উপস্থিতিতে জামিন আবেদনের উপর শুনানি হয়। আদালতে মতিউর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, ইমতিয়াজ মাহমুদ ও প্রশান্ত কর্মকার। গত 29 মার্চ রাতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল মালিক মশিউর। এই মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান, সহযোগী ক্যামেরাম্যান সহ অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কারাগারে রয়েছেন। গত 26 মার্চ প্রথম আলোর ফেসবুক পেজে একটি শিশুর ছবি ব্যবহার এবং দিনমজুরের বক্তব্য ঘিরে এই মামলা দায়ের করা হয়েছে। সরকারি দলের নেতারা এই সংবাদের তীব্র সমালোচনা করছেন। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতা নিয়ে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করার পাশাপাশি তাকে হুঁশিয়ার করে দিয়েছেন। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতা নিয়ে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করার পাশাপাশি তাকে হুঁশিয়ারি দিয়েছেন। আজ রোববার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এ সংক্রান্ত হুঁশিয়ারি দেন। অনুরাগ ঠাকুর বলেন, মমতাজি, চোখ বন্ধ করলে কাজ হবে না। বিজেপির নেতা কর্মীরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন, আর আপনার রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে তা নিয়ে যদি আপনার ঘুম না ভাঙে তাহলে আপনার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করা উচিত, কারণ একবার নয় বারবার একই ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন,
আমি যতদূর জানি অটল বিহারী বাজপেয়ী এক সময় সেই সেই দলের নেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন এবং প্রধানমন্ত্রীও ছিলেন। সেই অটল বিহারী বাজপেয়ী এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন, রাজধর্ম পালন করো গুজরাটের সেই কুখ্যাত দাঙ্গার পরে। সেটা কি অনুরাগ ঠাকুর ভুলে গেছেন? আর আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, ওনাকে দাদাগিরি করে নাক গলাতে কে বলছেন? এসব হুমকির কথা? আসল তো এটা হুমকি, একটা একটা সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, তারপর দিল্লিতে বসে হুমকি দিচ্ছেন একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীকে এবং মহিলা মুখ্যমন্ত্রীকে। বিজেপির এই অবস্থা হয়েছে আজকে এসে, আমাদের লজ্জা লাগছে শুনে, দিল্লিতে বসে এইরকম হুমকির কথা শুনে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে নিশানা করে বলেন, যারা বলে দেশকে গাদ্দারকো গলি মারো শালকো, তাদের মুখে এসব কথা মানায় না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানে সাংবিধানিক সংকট আরও গভীর হয়েছে। পিএমএলএনের নেতৃত্বে কেন্দ্রে ক্ষমতাসীন জোট ইঙ্গিত দিয়েছে যে তারা প্রাদেশিক নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিকারী সুপ্রিম কোর্টের বেঞ্চের সিদ্ধান্তকে মেনে নেবে না। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চের সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছে পিএমএলএন। মডেল টাউনে পিএমএলএন এর সদর দপ্তরে অনুষ্ঠিত পিডিএম জোট এবং পিপিপি এর মিত্রদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেল জোট তিন সদস্যের বেঞ্চের প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে আদালতের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানায়। বৈঠকটিতে ঘোষণা করা হয়েছে যে নির্বাচনের তারিখ নিয়ে পিটিআই প্রধান ইমরান খানের সাথে কোনো আলোচনা করা হবে না। সে সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে চলতি বছরের অক্টোবরের আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফ এবং পিপিপি নেতা আসিফ আলী জারদারি ভিডিও লিঙ্কের মাধ্যমে বৈঠকে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকে সভাপতিত্ব করেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি আবার নতুন করে হামলা চালায়, তারা যদি কোনোরকম ভুল করে, তাহলে ইয়েমেনি সামরিক বাহিনী বিস্ময়কর জবাব দেবে। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শনিবার রাজধানী সানার কাছে একটি সামরিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তার সুযোগ গ্রহণ করা উচিত। আগ্রাসীরা যদি আবারও ভুল করে তাহলে তারা তার জবাব পাবে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর বড় রকমের হামলা চালানো হবে যার প্রভাব পড়বে পুরো অঞ্চলের ওপর। ইয়েমেনের যে সমস্ত নাগরিক আগ্রাসী সৌদি আরবের পক্ষ হয়ে ইয়েমেনি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ফিরে যাওয়ার পরামর্শ দেন এই মুখপাত্র। তিনি বলেন, তাদের ঘরে ফিরে যাওয়ার দরজা এখনো খোলা, তারা তাদের পরিবারে ফিরে যাক। জেনারেল সারি জোর দিয়ে বলেন, সৌদি আরব এবং আমিরাতি সেনারা ইয়েমেনে থাকতে পারবে না, তাদের দখলদারিত্বের দিন শেষ হয়ে আসছে। জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিদ দাগদেলেন বলেছেন, আমেরিকার সাথে চরম পরাধীনতামূলক সম্পর্ক অবশ্যই বার্লিনকে বিচ্ছিন্ন করতে হবে। যার পাশাপাশি জার্মান সরকারকে অবশ্যই দাবি করতে হবে যে পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের দেশে ফেরত নিতে হবে। সেভিম দাগলেনের বলেন, 78 বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে। তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটি এলাকাকে দেশের বাইরের কোনো ভূখণ্ড মনে হয়, কারণ সেখানে জার্মানির সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য। জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ছিল ফিলিস্তিনের জন্য সবচেয়ে খারাপ বছর, কারণ ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের উপর সহিংস হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন শহরের বহু ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
অবৈধ ইহুদি বসতি নির্মাণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের সবচেয়ে জঘন্যতম একটি কাজ। ইসরায়েল প্রতিষ্ঠার শুরু থেকেই ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ভূমির উপর দখলদারিত্ব পাকাপোক্ত করার জন্য দীর্ঘমেয়াদী উপসর নির্মাণের এই কৌশল অবলম্বন করে। এরই অংশ হিসেবে তারা ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এলাকা, পানির উৎসভূমি, আবাদযোগ্য কৃষিজমি এবং সহজে সমুদ্রপথে, স্থলপথে ও ধর্মীয় স্থাপনায় যাবার জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে সেখানে তারা ইহুদি বসতি নির্মাণ করে চলেছে। ইসরায়েলিরা মনে করে, এভাবে জায়গা দখল ও ইহুদি অভিবাসীদের জন্য বসতি নির্মাণ করা হলে এখান থেকে তাদেরকে উৎখাত করার আর কোনো সুযোগ কারো থাকবে না এবং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। এরই মধ্যে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মোকাদ্দাস এলাকায় দখলীকৃত প্রায় 250টি উপশহরে 600 থেকে 750 হাজার ইহুদি অভিবাসী সেখানে বসবাস শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 2022 সালে ফিলিস্তিনিদের 953টি বাড়ি ধ্বংস করেছে, যার 80% ছিল পশ্চিম তীরে। অনুমতি না থাকার মিথ্যা অভিযোগ তুলে দখলদার ইসরায়েল এসব ঘরবাড়ি ধ্বংস করে। অথচ ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য ঘরবাড়ি তৈরির অনুমতি দেবে, এটা ছিল অসম্ভব কল্পনা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যে 101টি বাড়ি ধ্বংস করেছে তা ছিল ফিলিস্তিনিদের জন্য ইউরোপীয় দেশগুলোর সাহায্যে তৈরি করা ঘরবাড়ি, যার মূল্য ছিল 337,000 পাউন্ড। গত বছর ইহুদিবাদীরা যখন ফিলিস্তিনিদের বিরাট সংখ্যক ঘরবাড়ি ধ্বংস করেছে, তখন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। এ সময় ইসরায়েলিরা জেনিন ও নাবলুসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের উপর হামলা, গ্রেফতার ও হত্যার ঘটনা ঘটত। যাই হোক, চলতি বছরেও ইসরায়েলি বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই সদস্য জেনারেল ইসমোত্রিচ ও ইতমার বেন গুইর ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় বড় ভূমিকা রাখছে। তারা প্রকাশ্যে পশ্চিম তীরে আরও ইহুদি উপশহর নির্মাণের ঘোষণা দিয়েছেন। তারা এও বলেছেন, ফিলিস্তিনিরা ভুলক্রমে এখানে রয়েছে কারণ বেন গুরিয়ানের কাজ অসমাপ্ত ছিল। এ অবস্থায় ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসে ইসরায়েলের ভূমিকার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে উপজেলা পরিষদ আইনের 33 ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারিয়েছেন। গত বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারালেন। হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের 33 ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন। সম্প্রতি বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি আহমদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। এ প্রসঙ্গে ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, 33 ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দিবেন।
নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে উপজেলা পরিষদে।
কিন্তু হাইকোর্টের এই রায়ের পর উপজেলা প্রশাসন পরিচালনায় ইউএনও নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। এর আগে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে দুটি রিট করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ। এরা হলেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন আর রশিদ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভিন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার। রায় প্রসঙ্গে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনা রশিদ হাওড়াদার বলেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর।
আমাদের সুবিধা হলো সংবিধানের যে নির্দেশনা 59 অনুচ্ছেদে রয়েছে, 7-2 অনুচ্ছেদে রয়েছে, 11 অনুচ্ছেদে রয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আইন করে দিয়েছেন রাজনৈতিক সদিচ্ছা দিয়া জনপ্রতিনিধির শাসন ব্যবস্থা প্রবর্তন, সেটা কার্যকর হবে বলে আমরা মনে করি।
এই রায়ের ফলে উপজেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখার আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন তারা। তবে এই রায়ের কারণে কোনো ক্ষমতা হারানোর বিষয় নেই বলে মনে করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।
33-এ কোনো ক্ষমতা প্রদান করে, জাস্ট একটা নাম ইউজ করা হয়েছে, উনি সচিবের বদলে উনি মুখ্য নির্বাহী কর্মকর্তা, কিন্তু উনি কোন ক্ষমতা প্রয়োগ করবেন তা উপজেলা পরিষদ আইনেই ক্লিয়ারলি ডিফাইন করা আছে। সুতরাং এখানে যে 33-এর ফলে যে তার একচ্ছত্র ক্ষমতা ছিল তা যেমন কারেক্ট না, আবার এই আইনের ফলে যে সে তার আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তার কোনো হারানোর কোনো স্কোপ নেই।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা।
খোদা প্রেমের অনন্য উৎসব
প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার একাদশ পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
النبي
রমজানের প্রধান উদ্দেশ্য হল খোদা সচেতনতা বা তাকওয়া অর্জন। মহান আল্লাহর ও খোদা সচেতন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হল দানশীলতা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসের ভূমি হবে আগুন, আর একমাত্র সাদকা বা সৎকাই সেদিন মুমিনদের জন্য ছায়া হবে। অর্থাৎ কিয়ামতের দিনে ভূমি হবে আগুনের মতো উত্তপ্ত। দান, খয়রাত বা সৎকা প্রদানের উপর গুরুত্ব দিয়ে মহানবী আরও বলেছেন, প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন সৎকা দেয়া। কেউ কেউ বললেন, হে রাসুল, প্রতিদিন সৎকা দিলে তো আমরা অচল হয়ে পড়ব। তখন মহানবী বললেন, ভেবো না যে কেবল অর্থদান করাই সৎকা, পথ থেকে একটি বাধা অপসারণ করাটাও এক ধরনের সৎকা, রোগীকে দেখতে যাওয়া একটি সৎকা, কাউকে পথ দেখানোটাও সৎকা। মহানবীর এ বক্তব্য থেকে বোঝা যায়, অন্যের উপকারে যে কোনো কাজ করাই সৎকা, একজন দুর্বল বা বৃদ্ধ ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার করে দেওয়াটাও সৎকা, তা সেই ব্যক্তি মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন।
ত্যাগ ও দানশীলতার ইতিহাসে উম্মুল মুমিনিন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহার রয়েছে শীর্ষস্থানীয় অবস্থান। তিনি তার যুগে আরবের সবচেয়ে ধনী হয়েও দরিদ্র ও অসহায়দের জন্য এবং ইসলামের জন্য তার সর্বস্ব দান করেছিলেন। দশই রমজান তার ওফাত দিবস। তার জন্ম হয়েছিল মক্কায়। পিতা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ। খুয়াইলিদ ছিলেন কুরাইশ গোত্রের একজন ধনী ব্যবসায়ী। হযরত খাদিজার মাতা মহানবীর জন্মের 5 বছর পর মারা যান বলে উল্লেখ করা হয়। আরও 10 বছর পর মারা যান তার বাবা। বাবার মৃত্যুর পর খাদিজা তার পিতার সম্পদের উত্তরাধিকারী হন এবং বাবার ব্যবসা অব্যাহত রাখার দায়িত্ব পালন করেন, আর তা আরও বেশি সমৃদ্ধ করতে সক্ষম হন। মহানবীর সঙ্গে বিয়ের আগেও খাদিজা সালামুল্লাহি আলাইহা তার সম্পদ ইয়াতিম, অক্ষম, দুর্বল ও দরিদ্রদের জন্য ব্যয় করতেন। দরিদ্র ও নিঃস্ব মেয়েদের বিয়ের খরচও তিনি দিতেন। হযরত খাদিজার পরিবার ইসলাম পূর্ব যুগেও একত্ববাদী ছিলেন এবং তারাও হযরত ইব্রাহিমের ধর্ম বা দীনে হানিফের অনুসারী ছিলেন, মহানবীর দাদা ও পিতার মতোই। মহানবীর চাচা আবু তালিবও ছিলেন অনুরূপ এবং চাচা আবু তালিব মহানবীর সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
يا علي يا عظيم يا غفور يا رحيم أنت الرب العظيم الذي ليس كمثله شيء وهو السميع البصير
أمير المؤمنين حضرت علي عليه السلام বলেছেন, তুমি যদি দারিদ্র্যের শিকার হও তবে আল্লাহর সঙ্গে ব্যবসা করো সৎকা দেওয়ার মাধ্যমে, আল্লাহ এ অবস্থায় তোমার দারিদ্র দূর করবেন। এ বিষয়ে মহান আল্লাহর প্রতি আমাদের অবিচল আস্থা থাকা উচিত। আমাদের যদি 25 টাকা থাকে তাহলে দরিদ্রদের অন্তত 5 টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। এটা মনে রাখা উচিত যে আমাদের সব কিছুর আসল মালিক হলেন মহান আল্লাহ। ইসলাম কৃপণতা পছন্দ করে না, আবার সব উজাড় করে দিয়ে চরম উদারতাও দেখাতে বলে না, বরং খরচ বা দানের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে বলে। যাই হোক, হযরত খাদিজার অর্থে প্রতিপালিত হতো মক্কার ইয়াতিম ও দরিদ্ররা। জাহিলি যুগে আরবরা যখন নারীকে সম্মান দিত না, স্ত্রীর প্রতি আচরণ যখন ছিল বেশিরভাগ ক্ষেত্রেই অপমানজনক, এবং আরবদের অনেকেই যখন কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত, নারীর প্রতি সেই অসম্মানের যুগেও আরবরা হযরত খাদিজাকে দেখত সম্মানের দৃষ্টিতে। তারা তাঁকে বলত তাহেরা তথা পবিত্র। দানশীলতা ও মানুষের সঙ্গে সদাচরণের কারণে জনগণ তাকে বলত কুরাইশ রাজকন্যা।
হযরত খাদিজাকে স্মরণ করে মহানবী অশ্রুসজল হয়ে পড়তেন। তিনি বলতেন, মানুষ যখন আমার প্রতি অবিশ্বাসী হয়েছিল তখন খাদিজাই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আমাকে সে সময় সহায়তা করেছেন এবং সেবা করেছেন নিজেই, এবং সাহায্য করেছেন অর্থ দিয়ে যখন কেউই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বিয়ে করেন নিজের 25 বছর বয়সে। সে সময় হযরত খাদিজার বয়স ছিল 40 বা মতান্তরে 28। বলা হয় ইসলাম প্রচারের কাজে ও ইসলামের প্রাথমিক যুগে কঠোর নিষেধাজ্ঞা কবলিত মুসলমানদের সেবায় সমস্ত সম্পদ ব্যয় করেন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা। ফলে নিজ কন্যা ফাতিমার জন্য তিনি উল্লেখযোগ্য কোনো সম্পদই রেখে যেতে পারেননি। শেবে আবু তালিবে অবরুদ্ধ মুসলমানদের সঙ্গে কথা বলা, লেনদেন করা এবং পানি ও খাদ্য সরবরাহ করাও নিষিদ্ধ করেছিল কাফের কুরাইশ নেতৃবৃন্দ। এ সময় পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণের গৌরবের অধিকারী কিশোর আলী আলাইহিসসালাম গোপনে ঝুঁকি নিয়ে মক্কায় যেতেন এবং এক মশক পানি নিয়ে আসতেন। আর সেই পানির জন্য হযরত খাদিজার সম্পদ থেকে একটি করে স্বর্ণ মুদ্রা ব্যয় করা হতো। খাবারও আনা হতো হযরত খাদিজার অর্থ দিয়েই।
বলা হয় হযরত আলীর তরবারি বা বীরত্ব ও হযরত খাদিজার এত সব ত্যাগ না থাকলে ইসলামের অস্তিত্বই থাকত না। তাই খাদিজা সালামুল্লাহি আলাইহা ছিলেন সত্যিকার অর্থেই উম্মতের মাতা বা উম্মুল মুমিনিন। মহান ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম মহান আল্লাহর সালাম পৌঁছে দিতেন হযরত খাদিজার কাছে। যখন কয়েক বছর পর শেবে আবু তালিবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন হযরত খাদিজা খুবই দুর্বল হয়ে পড়েন শারীরিকভাবে। বলা হয় তার কাছে আর কোনো অর্থকড়ি ছিল না, এমনকি কাফনের কাপড় কেনার সামর্থ্যও ছিল না। তাই তিনি ওসিয়ত করেছিলেন যেন মহানবীর জামাকে তার কাফন করা হয়। মহান আল্লাহ আমাদেরকে হযরত খাদিজার জীবন থেকে দান ও আত্মত্যাগের গুরুত্ব বোঝার এবং তাঁর আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। এবারে শোনা যাক অর্থসহ 11তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় করো। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্যে তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও, হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।
এখন রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ রোববার 2 এপ্রিলের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নাজেহাল করা হচ্ছে জেড আই খান, দৈনিক প্রথম আলো। এবছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ 2640, সর্বনিম্ন 115 টাকা, দৈনিক ইত্তেফাক। নতুন কর্মসংস্থানের ক্ষেত্র খুঁজে বের করতে হবে, প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, আইনমন্ত্রী, দৈনিক যুগান্তর। মতিউর রহমানের জামিন, দৈনিক মানব জমিন। শীঘ্রই যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা দেওয়া হবে, মির্জা ফখরুল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, নির্ভয় এবং নিরপেক্ষভাবে কর্তব্য করতে হবে পুলিশকে, হাওড়া নিয়ে আবার বার্তা রাজ্যপালের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সাক্ষীদের বয়ানে অসঙ্গতি, গুজরাট দাঙ্গায় খুন ও গণধর্ষণে অভিযুক্ত 26 জনকে রেহাই আদালতের, দৈনিক সংবাদ প্রতিদিন। দৈনিকটির ভিন্ন একটি শিরোনাম, 50 বছরের রেকর্ড ভাঙল পাকিস্তানের মুদ্রাস্ফীতি, বিনা পয়সার খাবার নিতে গিয়ে মৃত 26। শ্রোতা বন্ধুরা, এবার কয়েকটি বিষয়ে বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আগামী বছরে হজ প্যাকেজের মূল্য বাড়বে জানিয়ে এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে চলতি বছরে যে হজ প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজ নিয়েই বাংলাদেশের মানুষের যথেষ্ট আপত্তি আছে। আপত্তির চেয়ে বড় কথা হচ্ছে যে এই প্যাকেজে হজে যাওয়ার মতো সাধ্য অনেকেরই নেই, এই জন্য এখনো পর্যন্ত যে কোটা ছিল সেই কোটা পূরণ হয়নি, যার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্তমান প্যাকেজে হজে যেতে ইচ্ছুক এমন ব্যক্তিদের নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি বলা হয় যে সামনের বছর প্যাকেজের মূল্য আরো বাড়বে, তাহলে আসলে মানুষকে আর হজে যাওয়ার কোনো ব্যবস্থা এরা রাখতে চায় না মনে হচ্ছে না। এই যে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সমস্ত কর্মকাণ্ড, এ নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন আছে এবং বিভিন্ন দেশের লোকজন কি পরিমাণ পয়সা খরচ করে হজে যেতে পারে আর আমাদের দেশের মানুষকে কত টাকা খরচ করে হজে যেতে হয়, এর কিন্তু তুলনামূলক বিচার বিশ্লেষণ চলে। সেক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় বা সরকার যদি মনে করে যে তারা যে রেট বেঁধে দেবে সেই রেটেই মানুষ যাবে, না তা যাবে না। অনেকে হয়তো ভাববে যে আমি হজই করলাম কি আর করি, যেহেতু হজ করার সাধ্য সামর্থ্যের ব্যাপার, সামর্থ্য হয়নি এই 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে যাওয়া, অতএব আমি হজে গেলাম না, ব্যাপারটা এরকম দাঁড়াবে। এটি একটি ধর্মীয় ব্যাপার, এই জায়গায় কতটুকু ছাড় দিয়ে মানুষকে হজে যাওয়ার ব্যবস্থা করে দেয়া যায় সেই রকম একটা চেষ্টা আমি মনে করি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে থাকা উচিত। তা না হলে দিন দিন আমাদের হজ যাত্রীর সংখ্যা কমবে এবং সরকারের আন্তরিকতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে, সেটা দিন দিন আরো বেশি জটিল।
জনাব সিরাজুল ইসলাম, সিরিয়ায় টানা তৃতীয় রাতের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের হামলায় IRGC-র 2 কর্মকর্তা শহীদ হয়েছেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হয়?
জি, ইহুদিবাদ ইসরায়েল গত 3 রাত টানা সিরিয়ার উপর হামলা চালিয়েছে এবং অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে এই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র 2 কর্মকর্তা শহীদ হয়েছেন, যারা সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের জন্য পরামর্শক হিসেবে কাজ করছে। আমরা সবাই জানি 2011 সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বিদেশি মদদে তৎপর হয়ে পড়ার পর থেকে সেখানে ভয়ঙ্কর রকমের সহিংসতা শুরু করে। এর বিরুদ্ধে সিরিয়ার সরকারের আমন্ত্রণে রাশিয়া, হিজবুল্লাহ এবং ইরান সেখানে উপস্থিত হয়েছে এবং ইরান মূলত সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছে, সামরিক পরামর্শ দিচ্ছে। মাঠে ময়দানে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে মূল ভূমিকা পালন করছে রাশিয়ার সেনারা এবং হিজবুল্লাহ যোদ্ধারা, আর তার সাথে রয়েছে সিরিয়ার সেনারা। এই যে হামলা চালানো হয়েছে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে মূলত ইহুদিবাদ ইসরায়েল এই হামলা চালিয়েছে। এখন সিরিয়ায় ইরানের উপস্থিতি যদি ইসরায়েলের জন্য কষ্টের কারণ হয়, মাথা ব্যথার কারণ হয়, তাহলে তারা হামলা চালাবে, কিন্তু ইরানও নিশ্চয়ই তার জবাব দেওয়ার অধিকার রাখে এবং নিশ্চয়ই ইরান এ ব্যাপারে উদাসীন থাকবে না, নিশ্চয়ই তারাও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। আমরা এরই মধ্যে ইরানের পক্ষ থেকে জানতে পেরেছি যে তারা ঘোষণা করেছে যে IRGC-র যে কর্মকর্তা শহীদ হয়েছেন তার বিরুদ্ধে জবাব দেবে। তো ইরান যদি জবাব দেয় তাহলে সেটি তো একদম ছোটখাটো সাধারণ করে ব্যাপার হবে না, তখন কিন্তু একটা সংঘাত অনিবার্য হবে। আর একথা মোটেই বাহুল্য হবে না বলা যে এই রকম সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য মূলত দায়ী থাকবে ইসরায়েল, কারণ সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরান উপস্থিত হয়েছে, সেখানে তারা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে কাজ করছে। ইসরায়েলের মাথা ব্যথার তো কোনো কারণ নেই, এটি তো কোনো যুক্তি না। তারা যদি ইরানের সামরিক স্থাপনার উপর হামলা চালায় তাহলে ইরান নিশ্চয়ই তার পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে এবং সেটি দেবে এবং তাতে সংঘাত অনিবার্য।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে 2002 সালের গুজরাট দাঙ্গায় গণধর্ষণ ও খুনের অভিযুক্ত 26 জনকে রেহাই দিল গুজরাটের আদালত। ওই মামলাগুলোতে মোট অভিযুক্তের সংখ্যা ছিল 39, এর মধ্যে 13 জন ইতিমধ্যে মারা গিয়েছেন, বাকিদের প্রমাণের অভাবে মুক্তি দিল আদালত। 2002 সালের 1 মার্চ গুজরাটের গান্ধীনগরের কলোল শহরে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন 2000-এর বেশি মানুষ। বহু দোকানও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পুলিশের গুলিতে এক যুবক আহত হন। তাকে টেম্পোই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জীবন্ত পুড়িয়ে মারা হয়। উত্তেজিত জনতা আরও একজনকে খুন করে। আরেক ঘটনায় দেলোর গ্রাম থেকে আসা 38 জনের উপরে হামলা চালায় উন্মত্ত জনতা। পুড়িয়ে মারা হয় 11 জনকে। পালানোর চেষ্টা করার সময় এক মহিলাকে গণধর্ষণও করা হয়। গত 2 দশক ধরেই চলছে এই মামলা। 190 জন সাক্ষ্য দেন, 334টি প্রমাণ জমা দেওয়া হয়েছিল আদালতে, কিন্তু বিচারকরা জানিয়েছেন সাক্ষীদের বয়ানে অসঙ্গতি রয়েছে। শেষ পর্যন্ত অভিযুক্তদের মধ্যে জীবিত সকলকেই অব্যাহতি দিলেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারক। দৈনিক সংবাদ প্রতিদিনের ভিন্ন একটি খবরে বলা হয়েছে, পাকিস্তানের দুর্দশা দিন দিন বাড়ছে, আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের শর্ত পূরণ করতে ব্যাপক হারে কর চাপিয়েছে সেদেশের সরকারও। সব মিলিয়ে আমজনতার ক্রয় ক্ষমতা একেবারে তলানিতে ঠেকেছে, যার ফল ভুগছে সেদেশের অর্থনীতি। পাক সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী সেদেশের মুদ্রাস্ফীতির হার গত 5 দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। মার্চ মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 35.37%। পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে পাকিস্তানের। চাহিদা মেটাতে সরকারি বিনামূল্যের রেশনের উপর নির্ভর করতে হচ্ছে সেদেশের জনতাকে, যার জেরে সেদেশের রাস্তায় চুরি ছিনতাই পকেটমারির মতো ঘটনা ঘটছে। আবার বিনামূল্যে রেশন আনতে গিয়ে হুড়োহুড়ির চোটে পদপিষ্ট হয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 26 জনের। একের পর এক এ ধরনের ঘটনায় পাকিস্তানে চাপ বাড়ছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরানে প্রকৃতি দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
প্রকৃতি দিবস শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ফার্সি 13 ফরভরি দিন ইরানে প্রকৃতি দিবস হিসেবে পালন করা হয়। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটানোর চমৎকার এই দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আসরের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি প্রত্যাশা রইল।
ফারভার দিন মানে প্রকৃতি দিবস হল নওরোজের পরিপূর্ণতার দিন। অন্যভাবে বলা যেতে পারে, এই প্রকৃতি দিবসের মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটে নওরোজের আনুষ্ঠানিকতার। এই দিনে ইরানিরা পালন করে নানা আনুষ্ঠানিকতা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানিরা এই দিবসটিকে প্রকৃতির সঙ্গে সখ্যতার বা হৃদ্যতার দিবস বলে উল্লেখ করছেন। নওরোজ উৎসবের শেষের দিকে এই দিনে ইরানিরা ঘরবাড়ি থেকে বের হয়ে একদিনের জন্য আশ্রয় নেন প্রকৃতির কোলে।
অনেকে মনে করেন ইরানিরা 13 সংখ্যাটিকে অশুভ মনে করে বলেই ফার্সি বছরের প্রথম মাসে 13 তারিখে ঘরবাড়ি থেকে বের হয়ে প্রকৃতির মাঝে যান। কিন্তু এ ধারণাটি ঠিক নয়। সচেতন সব ইরানিই মনে করেন বছরের প্রতিটি দিনই শুভ ও পবিত্র। সময় মানুষের ভালো ও মন্দ কাজের দায়ভার বহন করে না। তো যাই হোক, ফার্সি বছরের প্রথম মাস তথা ফরভরি দিন মাসের 13 তারিখে ইরানের প্রতিটি শহরে ও গ্রামে ইরানিরা পরিবার নিয়ে বা দলবদ্ধভাবে ঘরের বাইরে বের হয়ে দুপুরের খাবার খান এবং প্রকৃতির মধ্যে থেকে খেলাধুলা, কৌতুক, সূর্য স্নান ইত্যাদি উপভোগ করেন। যারা নানা কাজে খুব বেশি ব্যস্ত থাকেন তারাও অন্তত দুপুরের পর কিছু সময়ের জন্য হলেও সপরিবারে বাইরে বেড়াতে আসেন।
প্রকৃতির বা সৃষ্টি জগতের নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আল্লাহর মহত্ব উপলব্ধির চেষ্টা করার উপর ব্যাপক জোর দিয়েছে ইসলাম। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লাম বলেছেন, তিনটি বিষয় ছাড়া জীবন আনন্দপূর্ণ হয় না, বিশুদ্ধ বাতাস, ব্যাপক সুপেয় পানি এবং কৃষিকাজের উপযোগী নরম জমি। তিনি আরও বলেছেন, যেসব বিষয়ে আনন্দ আনে তার মধ্যে রয়েছে হাঁটা, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, সবুজ প্রকৃতির দিকে তাকানো ইত্যাদি।
বর্তমান যুগে শহরগুলোতে কলকারখানা গড়ে ওঠায় এবং কৃষি জমি ও বাগ বাগিচা বা বনাঞ্চলের পরিমাণ কমতে থাকায় পরিবেশ দূষণ ক্রমেই বাড়ছে। ফলে সচেতন মানুষেরা যান্ত্রিক জীবনের ক্লান্তি ঘোচানোর জন্য আরও বেশি প্রকৃতি ও সবুজ শ্যামলিমার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ইরানিরা সব যুগেই ছিল প্রকৃতিপ্রেমিক, আর প্রকৃতির প্রতি নিবিড় ভালোবাসারই প্রকাশ ঘটানোর জন্য তাদের পূর্বপুরুষরা চালু করেছিল প্রথম মাসের ১৩ তারিখের জাগরণ উৎসব।
পরিবেশ সংরক্ষণ বা প্রকৃতির সুরক্ষার জন্য প্রত্যেক নাগরিকই দায়িত্বশীল। এই দায়িত্বশীলতা এড়িয়ে যাওয়া মহাপাপ ও বড় ধরনের বিশ্বাসঘাতকতা। পরিবেশ সুরক্ষা জাতীয় উন্নয়ন ও সমাজের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। প্রকৃতি যদি টিকে না থাকে তাহলে মানুষ সহ সব প্রাণীর অস্তিত্বই বিলুপ্ত হবে। প্রকৃতি মানুষকে ছাড়া টিকে থাকতে সক্ষম হলেও মানুষ প্রকৃতিকে ছাড়া টিকে থাকতে সক্ষম নয়। মানুষ বিজ্ঞানে যতই অগ্রসর হোক না কেন, প্রকৃতি ও পরিবেশের উপর তার নির্ভরতা কমেনি, বরং দিনকে দিন বাড়ছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা বা তিক্ত সত্য হল এটা যে প্রকৃতি বহু বছর থেকে মানুষের নৃশংসতার শিকার। মুনাফাকামী ব্যবসায়ীদের কবলে পড়ে উজাড় হচ্ছে বন জঙ্গল, গ্রামগুলোর বিলুপ্তি, কৃত্রিম বাঁধ তৈরি, কলকারখানা নির্মাণ ও নগরায়নের ধারা অব্যাহত রয়েছে। প্রাকৃতিক সামগ্রীর পরিবর্তে ক্রমেই বাড়ছে রাসায়নিক সামগ্রীর ব্যবহার। বিশ্বের পরিবেশ রক্ষার জন্য গ্রিন হাউস গ্যাস কমানো জরুরি। অথচ দুঃখজনক বিষয় হল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের শিল্পোন্নত দেশগুলো বিশ্বের প্রকৃতি ও পরিবেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে দিনকে দিন এই গ্যাস বাড়িয়ে তুলছে।
সবচেয়ে জঘন্য ব্যাপার হল মার্কিন সরকার পরিবেশ রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কিয়েটো চুক্তিকে অবজ্ঞা করে চলছে, অথচ প্রকৃতির উপর অনাচারের ফলে বিশ্বের অন্যান্য দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জনগণ সহ মার্কিন জনগণ ও দেশটির ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, মানুষ গত ৫০ বছরে বিশ্বের জীববৈচিত্র্যের আধারগুলোর এত বেশি ক্ষতি করেছে যে এর আগে আর কখনো জীবজগৎ এতটা ক্ষতিগ্রস্ত হয়নি।
পরিবেশ যেমন মানুষের উপর প্রভাব ফেলে, তেমনি মানুষের আচরণও পরিবেশের উপর প্রভাব ফেলে। সমস্যা হল মানুষই মূলত একতরফাভাবে পরিবেশের ক্ষতি করে চলেছে এবং পরিবেশ মানুষকে এখনও ক্ষমা করে যাচ্ছে। অবশ্য যেসব অঞ্চলের মানুষ পরিবেশের উপর খুব বেশি জুলুম করেছে সেখানে এর বিরূপ প্রভাবও পড়তে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন স্থানে খরা, ভয়াবহ সুনামি, বন্যা, অ্যাসিড বৃষ্টি, মরুকরণ এবং ওজন স্তরের হ্রাস পাওয়ার ঘটনা পরিবেশ বিরূপ হওয়ারই কিছু দৃষ্টান্ত। পশ্চিমা শক্তিগুলো প্রকৃতিকে দমিয়ে রাখার ও হাতের মুঠোয় আনার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়াই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই প্রাকৃতিক পরিবেশের উপর অবিচার করা উচিত নয়, বরং মানুষের উচিত পরিবেশ ও প্রকৃতিকে ভালোভাবে বোঝা এবং সেগুলোর সর্বোচ্চ যত্ন নেয়া। প্রকৃতি যেন মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হোক এই দিনে সবার দৃপ্ত শপথ।
তো শ্রোতা বন্ধুরা, প্রকৃতি দিবসের মহতি এই আয়োজনে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল সবুজ সতেজ শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রকৃতির সঙ্গে সবাই সখ্যতা গড়ে তুলবেন, ভালোবাসবেন আল্লাহর এই অপরূপ সৃষ্টি জগৎকে, ভালো থাকবেন।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও নিজ দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রন ডিস্যান্টিস এবং নিকি হেলির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। নতুন একটি জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করার পর ইয়াহু নিউজ এবং ইউগভ যৌথভাবে এই জনমত জরিপ চালিয়েছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। আগামী কিছুদিনের মধ্যে এগুলো প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। আইআরজিসির আরেক কর্মকর্তা শহীদ ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিল ইসলামী ইরান। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ, সাক্ষাৎকারে মার্কিন সেনাপ্রধানের স্বীকারোক্তি। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে, তবে এর প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের আইনমন্ত্রীর দাবি। এবং পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ। ¶¶